বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 5 জানুয়ারি, 21 পৌষ এবং ফার্সি 15 দেই। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টসে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি সম্প্রচার হয় এই পেজ থেকে facebook.com/radiotehranbn। ইউটিউবে শোনার ঠিকানা youtube.com/radiotehranbangla1982। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো 2টি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইরাকে মার্কিন সেনা উপস্থিতি অব্যাহত রাখার ষড়যন্ত্র সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। মার্কিন নিষেধাজ্ঞা পরমাণু সমঝোতা পুনর্বহলের পথে বাধা বলছে রাশিয়া। ইরানি ঋণ পরিশোধের উপায় খুঁজছে দক্ষিণ কোরিয়া। জেনারেল কাসেম সোলাইমানের ঘাতকরা কেউ নিরাপদ থাকবে না, কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল খানের ঘোষণা। বেগম খালেদা জিয়ার কিছু হলে সরকারের সবাইকে হত্যার আসামি করা হবে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের হুঁশিয়ারি। এবং পাঞ্জাবে সড়ক অবরোধের জোরে নির্ধারিত কর্মসূচি বাতিল করলেন নরেন্দ্র মোদী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে নিরাপত্তা ব্যবস্থার বড় ত্রুটি। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। রাশিয়া বলেছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের যে আলোচনা চলছে তার পথে ইরান বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা প্রধান প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। ভিয়েনা সংলাপে রুশ প্রতিনিধি দলের প্রধান মিখাইল উলিয়ানোভ এ মন্তব্য করেছেন। তিনি সৌদি আরবের আল আরাবিয়া নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন চলতি ভিয়েনা সংলাপে ইরানের বিরুদ্ধে আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞা নিয়েই বেশি আলোচনা করতে হচ্ছে, কারণ এসব নিষেধাজ্ঞা আলোচনার পথে সবচেয়ে বড় ও জটিল প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে। ইউরোপীয় দেশগুলো ভিয়েনা সংলাপে ইরানের আন্তরিকতা নিয়ে যে সন্দেহ প্রকাশ করেছে তাতে বিস্ময় প্রকাশ করে উলিয়ানোভ বলেন ইউরোপীয়রা আসলে ইরান সম্পর্কে আগে থেকে নেতিবাচক ধারণা পোষণ করে। তিনি আরও বলেন আলোচনা সহজ নয়, তবে এতে অগ্রগতি হচ্ছে। মিখাইল উলিয়ানোভ ভিয়েনায় ইরান ও আমেরিকার মধ্যে অঘোষিত মধ্যস্থতার ভূমিকা পালন করছেন। তিনি মঙ্গলবার ইরানি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আলাদা বৈঠক করেন। মঙ্গলবার থেকে ভিয়েনায় ইরান ও 5 জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা পুনর্বহল ইস্যুতে আবার আলোচনা শুরু হয়। ইসলামী প্রজাতন্ত্র ইরানের আটকে থাকা অর্থ ছাড় দেওয়ার উপায় নিয়ে আলোচনার জন্য দক্ষিণ কোরিয়ার একটি প্রতিনিধি দল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গেছে। প্রতিনিধি দলটি ঋণ পরিশোধের বিষয় নিয়ে ইরান এবং অন্য দেশগুলোর সঙ্গে
আলোচনা করবে। ইরান ও পাঁচ জাতিগোষ্ঠী গত সোমবার থেকে ভিয়েনায় আবার পরমাণু সমঝোতা পুনর্বহাল ইস্যু নিয়ে আলোচনা শুরু করেছে। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী চৈ জং কুন একটি প্রতিনিধি দল নিয়ে ভিয়েনায় পৌঁছেছেন এবং তারা ইরানের আটকে থাকা সম্পদ ছাড়ের বিষয় নিয়ে ইরান এবং আমেরিকা, ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের সঙ্গে আলোচনা করবে। পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে যাওয়ার কারণে ভিয়েনা আলোচনায় তারা সরাসরি অংশ নিতে পারছে না, তবে তাদের ইউরোপীয় মিত্র দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখার জন্য ভিয়েনায় একটি প্রতিনিধি দল পাঠিয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসিম সুলাইমানিকে হত্যার সঙ্গে যারা জড়িত তারা কেউ নিরাপদ থাকবে না। কুস ফোর্সের বর্তমান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি এ কথা বলেছেন। মঙ্গলবার ইরানের রাজধানী তেহরানে জেনারেল সুলাইমানির দ্বিতীয় শাহাদাত বার্ষিকী স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে জেনারেল কানি এ কথা বলেন। তিনি বলেন, জেনারেল সুলাইমানিকে স্মরণ করা মানে সমস্ত প্রতিরোধ আন্দোলন এবং ইসলামী বিশ্বের সমস্ত শহীদকে স্মরণ করা। ইরান কখনো শহীদ জেনারেল সুলাইমানি এবং তার সঙ্গীদেরকে ভুলে যাবে না। ব্রিগেডিয়ার জেনারেল কানি আরও বলেন, জেনারেল সুলাইমানির ঘাতক সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সহ সবাইকে ইরান চেনে। তারা বিশ্বের সমস্ত মুক্তিকামী মানুষের ম্যাগনিফাইং গ্লাসের আওতায় রয়েছে এবং তারা কখনো নিরাপদ থাকবে না। জেনারেল কানি সুস্পষ্টভাবে ঘোষণা দেন যে জেনারেল সুলাইমানি হত্যাকাণ্ডের প্রতিশোধ ইরান তার নিজের মতো করেই নেবে। ইরানের সন্ত্রাস বিরোধী শীর্ষ কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসিম সুলাইমানের হত্যাকাণ্ডকে আমেরিকার আরেকটি যুদ্ধ অপরাধ বলে এর নিন্দা জানিয়েছে চীন। দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন মঙ্গলবার বেইজিংয়ে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ নিন্দা জানান। তিনি বলেন, জাতিসংঘ ঘোষণার ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যে রীতিনীতি রয়েছে আমেরিকা তা যথেচ্ছা লঙ্ঘন করে তার উৎকৃষ্ট উদাহরণ জেনারেল কাসেম সুলাইমানের হত্যাকাণ্ড। চীনা এই মুখপাত্র বলেন, এছাড়া আমেরিকা তার শক্তির অপব্যবহার করে বিশ্বব্যাপী যে যুদ্ধ অপরাধ করে এই হত্যাকাণ্ড সে বিষয়টিও আরেকবার প্রমাণিত হয়েছে। ওয়াং ওয়েনবিন আরও বলেন, আমেরিকার ধৃষ্টতা এত বেড়ে গেছে যে সে একটি স্বাধীন দেশের একজন সেনা কমান্ডারকে অন্য একটি স্বাধীন দেশের মাটিতে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করতে কুণ্ঠাবোধ করে না। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমেরিকা তার দাবিকৃত কথিত আইনের ভিত্তিতে পরিচালিত আন্তর্জাতিক ব্যবস্থার নামে এ ধরনের অপরাধযোগ্য থেকে বিশ্ববাসীর দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করে রাখে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী, এজেন্ট, তাদের সমর্থনে স্থানীয় কয়েকজন সংসদ সদস্যের আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
সারা দেশে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী, প্রার্থীর এজেন্ট সমর্থক এবং তাদের সমর্থনে স্থানীয় কজন সংসদ সদস্যের আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেছেন, নির্বাচনী আইন ভঙ্গ করে আচরণবিধি লঙ্ঘন সুষ্ঠু নির্বাচনের গোড়া কর্তনের নামান্তর। ইউপি নির্বাচনে পছন্দের প্রার্থীকে সমর্থন দিতে বেশ কয়েকজন সংসদ সদস্য নির্বাচনী আইন ভঙ্গ করার অভিযোগে নির্বাচন কমিশন কর্তৃক সতর্ক চিঠি পেয়েছে, কিন্তু নির্বাচন কমিশনের অনুরোধ এবং নির্দেশ উপেক্ষা করে তারা আইন ভঙ্গ করে চলছে বলে অভিযোগ রয়েছে তৃণমূল থেকে। এই অবস্থায় ক্ষোভ প্রকাশ করে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, মাননীয় সংসদ সদস্যরা সরাসরি আচরণবিধি লঙ্ঘন করে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কলুষিত করেছেন। কেবল চিঠি দেওয়া ছাড়া তাদের সম্পর্কে আর কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। কেউ কেউ সেই চিঠি উপেক্ষা করেছেন, এই জন্য আইনের কঠোর প্রয়োগ অনিবার্য ছিল, কিন্তু নির্বাচন প্রক্রিয়া সংস্কার না করা হলে তাদের সম্পর্কে কঠোর ব্যবস্থা গ্রহণ সম্ভব নয়। অন্যান্য যারা আচরণবিধি লঙ্ঘন করেছেন তাদের সামান্য অর্থদণ্ড প্রদান ব্যতীত আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কঠোর শাস্তিমূলক ব্যবস্থা ছাড়া আইনের কঠোর বাস্তবায়ন সম্ভব নয়। ইতিমধ্যে সারা দেশে 5 ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে সংঘাত সংঘর্ষে প্রাণ হারিয়েছেন স্থানীয় রাজনীতিবিদ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, নিরীহ গ্রামবাসী। আর ব্যালট বাক্স ছিনতাই, নির্বাচনী কর্মকর্তাদের মারধর, কেন্দ্র দখল ও অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভোট কেন্দ্রে হামলার অভিযোগও রয়েছে। দেশের বেশ কয়েকটি এলাকায় নির্বাচনে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা নিয়ে মাহবুব তালুকদার বলেছেন, নির্বাচনের মৌলিক শর্ত ভোটের আগে ও পরে ব্যালট পেপারের নিরাপত্তা বিধান, আমরা যথাযথভাবে তা করতে ব্যর্থ হয়েছি। তিনি স্মরণ করিয়ে দেন যে 2018 সালের জাতীয় নির্বাচনের পূর্ব রাতে ব্যালট পেপারের ঘটনাটি গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর নির্বাচন কমিশন দিনের ভোট রাতে করে বলে আমরা প্রশ্নবিদ্ধ হই, এটি কোনোভাবেই কাম্য ছিল না। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
পৌঁছলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চায় সরকার। রাজনৈতিক প্রতিহিংসা থেকে তাকে হত্যার ষড়যন্ত্র করছে তারা। খালেদা জিয়ার কিছু হলে সবাইকে হত্যার আসামি করে বিচার করা হবে। আজ জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি। 2014 সালের 5 জানুয়ারির নির্বাচনকে গণতন্ত্র হত্যা দিবস উল্লেখ করে দিনটি উপলক্ষে রাজধানীসহ সারাদেশের জেলা শহরে আজ এ মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি। বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত বিএনপির মানববন্ধন রূপ নেয় সমাবেশে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঞ্জাবে সড়ক অবরোধ ও বিক্ষোভের জেরে নির্ধারিত কর্মসূচি বাতিল করতে বাধ্য হয়েছেন। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঞ্জাবের সড়ক অবরোধ ও বিক্ষোভের জেরে নির্ধারিত কর্মসূচি বাতিল করতে বাধ্য হয়েছেন। ওই ঘটনাকে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ত্রুটি বলে অভিযোগ করে বিবৃতি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর সফরসূচি আগেভাগেই পাঞ্জাব সরকারকে বিস্তারিত জানানো হয়েছিল। নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রীর নিরাপত্তা যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় সেজন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার কথা ছিল রাজ্য সরকারের। রাস্তায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্য সরকারের পুলিশের উচিত ছিল অতিরিক্ত বাহিনী মোতায়েন করা। প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণে তাকে পুনরায় ভাতিন্ডা বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়। ইতিমধ্যেই কংগ্রেস শাসিত পাঞ্জাব সরকারের কাছে ওই ঘটনার বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। রাজ্য প্রশাসনকে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত করার ঘটনায় যারা দায়ী তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির দাবি, আগাম না জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় সড়ক পথে চলে আসাতেই ওই ঘটনা ঘটেছে। আজ বুধবার পাঞ্জাবের ফিরোজপুরের হুসাইনিওয়ালায় শহীদদের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এর পাশাপাশি ফিরোজপুরের একটি সভাতেও তার বক্তব্য রাখার কথা ছিল, কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে হেলিকপ্টারের পরিবর্তে ভাতিন্ডা বিমানবন্দর থেকে সড়ক পথেই রওনা দেয় প্রধানমন্ত্রীর কনভয়। কমপক্ষে 2 ঘন্টার পথ পেরিয়ে গন্তব্যে পৌঁছানোর কথা ছিল নরেন্দ্র মোদীর, কিন্তু নির্ধারিত গন্তব্যস্থলের 30 কিলোমিটার আগেই একটি ওড়াল পুলের উপরে আচমকা অবরোধ ও বিক্ষোভের জেরে আটকে যায় প্রধানমন্ত্রীর কনভয়। ওই অবরোধের জেরে কমপক্ষে 15 থেকে 20 মিনিট ধরে ওড়াল পুলের উপরেই আটকে থাকেন প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণে সেখান থেকে তাকে প্রধানমন্ত্রীর নিরাপত্তা কর্মকর্তারা ফিরিয়ে নিয়ে যান। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বিশ্ব সংবাদে। জাপানের ওকিনাওয়া দ্বীপের মার্কিন সামরিক ঘাঁটিতে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর সেখানে রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণার চিন্তা করছে জাপান সরকার। দেশটির সরকারি কর্মকর্তারা বলছেন, মার্কিন সামরিক ঘাঁটি থেকেই করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। আর জাপানের গণমাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা চলতি সপ্তাহে জরুরি অবস্থা ঘোষণা দিতে পারেন। তাইওয়ানের বিমানবাহিনী যুদ্ধকালীন সামরিক মহড়া চালিয়েছে। চীনের সঙ্গে যখন স্বশাসিত তাইওয়ানে দ্বীপের প্রচণ্ড রকমের সামরিক উত্তেজনা চলছে, তখন এই মহড়া চালালো তাইপে। আজ দক্ষিণাঞ্চলীয় চিয়াই শহরের বিমান ঘাঁটিতে 3 দিনের মহড়া শুরু হয়। প্রথম দিনের মহড়ায় যুদ্ধ পরিস্থিতি ফুটিয়ে তোলা হয়। চলতি মাসের শেষের দিকে তাইওয়ানে চান্দ্র নতুন বছর উপলক্ষে ছুটি শুরু হবে। তার আগ মুহূর্তে তাইওয়ানের বিমানবাহিনী তাদের ক্ষমতা দেখানোর মহড়া চালাচ্ছে। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের কথা থাকলেও আমেরিকা এখনও সেদেশে তাদের সেনা উপস্থিতি বজায় রাখার জন্য নানান অজুহাত খুঁজছে। এদিকে ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলো মার্কিন সেনাদেরকে সতর্ক করে দিয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইরাক ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা অনুযায়ী গত 31 ডিসেম্বরের মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়ার কথা। নির্ধারিত সময়ের পরও যদি কোনো মার্কিন সেনা ইরাকে থাকে তাহলে সেটাকে বেআইনি উপস্থিতি হিসেবে ধরে নেওয়া হবে, কারণ 2020 সালের 5 জানুয়ারি ইরাকের পার্লামেন্টে সেদেশ থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে সর্বসম্মতিক্রমে একটি আইন পাশ হয়েছিল। ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি গত বছর জুনে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাতে মিলিত হন। এ সময় 2021 সালের 31 ডিসেম্বর নাগাদ ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে সমঝোতা হয়। সমঝোতায় এও বলা হয়েছিল, সেনা প্রত্যাহার করা হলেও ইরাকি সেনাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য কিছু সংখ্যক মার্কিন সামরিক উপদেষ্টা ইরাকে অবস্থান করবে। এ অবস্থায় নির্ধারিত সময়ের পরও ইরাকে আর কোনো মার্কিন সেনা উপস্থিতির আইনগত কোনো ব্যাখ্যা থাকতে পারে না। এ কারণে যে কোনো মার্কিন সেনা উপস্থিতিকে দখলদার হিসেবে গণ্য করা হবে। তখন ইরাকের প্রতিরোধ সংগঠনগুলোর জন্য যে কোনো পদক্ষেপ বৈধ বলে বিবেচিত হবে। ইরাকের বিভিন্ন গণমাধ্যম ও কর্মকর্তারা জানিয়েছেন, সেনা প্রত্যাহারের কথা থাকলেও সেদেশে অন্তত 2000 মার্কিন সেনা মোতায়েন থাকবে। এ থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে মার্কিন সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল তা মিথ্যা প্রমাণিত হয়েছে, কেননা ইরাকি সেনাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য এত বেশি সংখ্যক মার্কিন সেনা সেখানে থাকার কোনো প্রয়োজন নেই। ইরাক ছাড়াও প্রথম থেকেই সিরিয়ার মাটিতেও মার্কিন সেনা উপস্থিতি ছিল বেআইনি। সিরিয়ার সরকার বহুবার সেদেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে। এ কারণে সম্প্রতি ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনাদের উপর প্রতিরোধ সংগঠনগুলোর হামলা বৃদ্ধি পেয়েছে। গতরাতেও দক্ষিণ ইরাকের বাবুল আন্তর্জাতিক মহাসড়কে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের একটি কনভয়ের কাছেই বোমা বিস্ফোরণ ঘটেছে। এদিকে বিভিন্ন খবরে জানা গেছে, ইরাক এবং সিরিয়ার কিছু এলাকায় দায়েশ বা আইএস জঙ্গিরা ফের সক্রিয় হয়ে উঠেছে। বলা যায় বাইরের সহযোগিতা, বিশেষ করে মার্কিন সেনাদের সমর্থন নিয়েই এসব সন্ত্রাসীরা ফের সংগঠিত হচ্ছে। ধারণা করা হচ্ছে, ইরাকে সেনা উপস্থিতির অজুহাত তৈরির জন্য আমেরিকা সন্ত্রাসীদেরকে ব্যবহার করে ইরাকে নৈরাজ্য ও নিরাপত্তাহীনতা সৃষ্টির চেষ্টা করছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। আর যেন কোনো হায়েনার দল বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে সে ব্যাপারে সচেতন থাকতে নিজ দল ও সহযোগী সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সম্পর্কে প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তার দল এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়ে বলেছেন, আর যেন কোনো হায়নার দল এদেশের মানুষের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলতে না পারে। আজ বুধবার ছাত্রলীগের 74তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এই উপদেশ দেন। ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, আমি এটুকু চাইব যে রাজনৈতিক নেতা হিসাবে যারা নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চাও আদর্শ নিয়ে সততার সঙ্গে প্রগতির পথে এগিয়ে যেতে হবে, তবেই এদেশে নেতৃত্ব দিয়ে জাতির পিতার স্বপ্ন পূরণ করতে পারবে। প্রধানমন্ত্রী বলেন, প্রতিষ্ঠার লগ্ন থেকেই কিন্তু ছাত্রলীগ এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করে গেছে। অনেক ছাত্রলীগ নেতাকর্মী বুকের রক্ত দিয়েছে। তোমরা নিজেদেরকে গড়ে তুলবে একটা আদর্শবান কর্মী হিসেবে। খেয়াল রাখবে, কোনো লোভের বশবর্তী হয়ে পা পিছলে পড়ে যেও না, যেন নিজেকে শক্ত করে সততার পথে থেকে এগিয়ে যাবে, সংগঠনকে শক্তিশালী করবে, জাতির পিতার আদর্শ নিয়ে কাজ করবে, মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করবে, সেভাবে নেতৃত্ব গড়ে উঠবে।
আজকে যদি শহীদের তালিকা দেখা যায়, দেখা যাবে ছাত্রলীগেরই নেতা কর্মীরা জীবন দিয়েছে এবং এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সব থেকে শহীদ হয়েছে ছাত্রলীগের নেতা কর্মী। আমি ছাত্রলীগের হাতে কাগজ কলম তুলে দিয়েছিলাম, সেটা একটা চ্যালেঞ্জের সময় ছিল। সে দিয়েছিল অস্ত্র, বোমা, গুলি, এটা জিয়াউর রহমান থেকে শুরু, এরশাদ খালেদা জিয়া তাই করেছে, আর আমরা দিয়েছি কাগজ কলম, অর্থাৎ পড়াশোনা করো, শেখো, আর দেশকে ভালোবাসো, দেশের জন্য কাজ করো।
এদিকে খুলনা প্রকৌশল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মোহাম্মদ সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আজকেই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদবান নাহিয়ান সেজান সহ 44 জন ছাত্রকে শাস্তির আওতায় আনা হয়েছে। এর মধ্যে সেজান সহ 4 জনকে আজীবন বহিষ্কার করা হয়েছে। অপরদিকে ডক্টর সেলিমের মৃত্যুর ঘটনায় জড়িতদের চিহ্নিত করে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার সহ 5 দফা দাবিতে গত 2 ডিসেম্বর দুপুরে একাডেমিক কার্যক্রম বন্ধ করে দেয় শিক্ষক সমিতি। প্রতিবাদ সমাবেশ থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ দায়ী ছাত্রদের শাস্তির দাবি জানান শিক্ষকগণ। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা। স্বাস্থ্য কথা। শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে। আমি গাজী আব্দুর রশিদ। স্বাস্থ্য মানব জীবনের সবচেয়ে বড় সম্পদ, অথচ দেখা যায় আমরা স্বাস্থ্যের বিষয়ে হেলাফেলা করে থাকি। এতে সৃষ্টি হয় নানা রোগ ব্যাধি। এখনকার জীবনযাপনে যে রোগগুলোর সম্ভাবনা সবচেয়ে বেড়ে গেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে স্ট্রোক। আকস্মিক মৃত্যুর পেছনে স্ট্রোকের ভূমিকা অনেকটাই। তো স্ট্রোক নিয়ে আলোচনার দ্বিতীয় পর্ব শুনব আজ। আর এ বিষয়ে কথা বলবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ তাইফুর রহমান। বিশিষ্ট এই চিকিৎসক কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। জনাব ডাক্তার মোহাম্মদ তাইফুর রহমান, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি। সম্ভাবনা কতটুকু, এসব বিষয়ে আপনি খুব সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছেন। আজকের আলোচনার শুরুতে জানতে চাইছি, ব্রেন স্ট্রোক হয়েছে এটা বোঝা গেল লক্ষণ থেকে, তো তারপরে তাৎক্ষণিকভাবে আমাদের করণীয় কি?
তাৎক্ষণিকভাবে আমাদের যেটা করা দরকার, প্রথমে হচ্ছে হসপিটালাইজ করা দরকার পেশেন্টকে। হসপিটালাইজ করতে হবে এই জন্য যে আমরা তাৎক্ষণিকভাবে আমাদেরকে যে প্রাইমারি সাপোর্ট যেটা দিতে হবে, যেমন ধরেন কারো একটা হ্যামোরেজিক স্ট্রোক হলো, আমার অতিরিক্ত ব্লাড প্রেশার থাকলে সেটাকে কমাতে হবে। আবার ইসকেমিক স্ট্রোক থাকলে ব্লাড প্রেশারটা কিন্তু আসলে পুরোপুরি কমানো যাবে না, সেটা 1/3 পরিমাণ কমাতে হবে। কারণ অতিরিক্ত কমালে যেটা হয়, একটু মেকানিজমটা বলতে হয় যে ইসকেমিক স্ট্রোকের প্রেশারটা বাড়ে আসলে যেহেতু এক্সটার্নালি বন্ধ হয়ে গেছে, রিফ্লেক্সলি শরীর কিন্তু প্রেশারটা অনেক বাড়ায়। বাড়াইলে কি হয়, অন্য তার যে ফাইবার ভেসেল গুলো আছে, সাইড চ্যানেল গুলো আছে, ওগুলো দিয়ে কিছু রক্ত এখানে পায় এবং এই পচনটা কিছুটা রোধ করতে পারে। সেই ক্ষেত্রে ইসকেমিক স্ট্রোকে খুব হিসাব করে আমাদের প্রেশারটা কমাতে হবে। এই জিনিসগুলো কিন্তু বাইরের কারোর পক্ষে সম্ভব না, এবং ভালো কোন টার্সিয়ারি লেভেলের কোন হসপিটাল হলেই একমাত্র সেই চিকিৎসাটা দেওয়া সম্ভব।
জি, ডাক্তার মোহাম্মদ তাইফুর রহমান, স্ট্রোক হলে প্রথম কাজ হচ্ছে তাৎক্ষণিকভাবে রোগীকে কোনো হাসপাতালে নিয়ে যাওয়া, এরপর কি করা হবে?
তারপরে কথা হচ্ছে তাকে তাৎক্ষণিক আমার একটা সিটি স্ক্যান করতে হবে। সিটি স্ক্যান করতে হবে এই জন্য যে এটাকে হ্যামোরেজিক মানে রক্তক্ষরণ হলো নাকি রক্তনালী বন্ধ হয়ে হলো, কেন করতে হবে? কারণ যদি রক্তক্ষরণ হয় তাহলে কোনোভাবেই আমরা রক্তে পাতলা করার ওষুধ দিতে পারবো না, সেই ক্ষেত্রে রক্তক্ষরণটা আরো বেশি হবে এবং রোগীর ডেথ হতে পারে। যদি রক্তনালী বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা যখন আমরা সিটি স্ক্যান করে দেখবো যে এটা ইসকেমিক স্টোন বা রক্তনালী বন্ধ হয়েছে, সেই ক্ষেত্রে রক্তটা জমার পিণ্ডটাকে গলিয়ে দেওয়ার জন্য এবং রক্তে জমা স্বাভাবিক হয়ে যাবে সেটা করার জন্য আমরা মানে আমাদের এই থ্রম্বোলাইটিসটা ইউজ করতে পারি। আর রিসেন্ট যেগুলো চলে আসছে সেটা হচ্ছে ওখানে ঠিক স্টেন্টিং করা যায়, ওখানে সাকশন দিয়ে আমরা রক্তপিণ্ডটাকে বের করে নিয়ে এসে ওখানে একটা রিং লাগাই দিতে পারি। সেই ক্ষেত্রে আমার যে রেসিডুয়াল যে ইয়েটা তার দুর্বলতাটা থাকার কথা ছিল, আমরা অতীতে দেখেছি যে স্ট্রোক করলে একটা মানুষ কিন্তু কারো কারো সারাটা জীবন সে এক পা খোড়া হয়ে যায়, সে লাঠি দিয়ে হাঁটতে হয়। এখন খুব দ্রুত যদি হসপিটালাইজ করা যায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা এনজিগ্রাম করে এটা সে মানে ব্রেনের রক্তনালীর এনজিগ্রাম করে ওখানকার রক্তনালী থেকে পরিষ্কার করে দিতে পারি, একটা রিং লাগিয়ে দিতে পারি, স্ট্যান্ড লাগিয়ে দিতে পারি। সেই ক্ষেত্রে একদম পুরোপুরি সুস্থ মানুষ হয়ে উঠতে পারে এই মানুষটা। সব জায়গায় এই ফেসিলিটিস নাই, আর যদি এই ফেসিলিটি নাও থাকে তাহলে ওই যে থ্রম্বোলাইটিক যেটা বলছিলাম সেটা ইউজ করা যেতে পারে। তাও যদি না থাকে আমাদের খুব সহজ কিছু ওষুধ একদম লোকাল ফার্মেসিতে পাওয়া যায়, অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল, এই জিনিসগুলো খাইয়ে দিলেও কিন্তু অনেকটা উপকার আমরা পাই এবং ফার্দার আর প্রোগ্রেস করে না, রোগটা আরো ডিটেরিয়েট করতে পারে না। সেই ক্ষেত্রে হসপিটালাইজ করা এবং দ্রুত ডিসিশন নেওয়া এবং সম্ভব হলে কোনো নিউরোলজিস্টকে দেখানো সেটা হচ্ছে প্রথম কাজ।
শ্রোতা বন্ধুরা, আপনারা স্ট্রোক নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মোহাম্মদ তাইফুর রহমানের সাক্ষাৎকার শুনছেন। ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
ডাক্তার মোহাম্মদ তাইফুর রহমান, স্ট্রোকের সাথে সাথে ডাক্তারের কাছে নেওয়া হলো কিংবা হাসপাতালে নেওয়া হলো, এর পরবর্তী ধাপে করণীয় কি?
পরবর্তী ধাপটা হচ্ছে আসলে প্রথম কথা হচ্ছে এই মানুষটা তো হয়তো কিছুটা পঙ্গুত্ব নিয়ে ফেললো, ক্রিপল হয়ে গেলে তার রিহ্যাবিলিটেশন দরকার। তাকে আমরা এক্সারসাইজ করানো বা ফিজিওথেরাপি যেটাই বলি, যে হাতটা অলরেডি প্যারালাইজ হয়ে গেছে তাকে ফিজিওথেরাপি করাতে হবে, তা না হলে আমাদের এই জয়েন্ট গুলো ফিক্সড হয়ে যাবে। তার নার্ভের ক্যাপাসিটি বাড়ানোর জন্য, মাসেল স্ট্রেংথ বাড়ানোর জন্য আমাদের ফিজিওথেরাপি দিতে হয়। এক দুই নম্বর কথা হচ্ছে আমাদের সেকেন্ড টাইম যেন আরেকবার স্ট্রোক না হয় সেই ক্ষেত্রে আমাদের যে কোলেস্ট্রলের মাত্রা আছে সেগুলোকে আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে, ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে আনতে হবে, প্রেশার থাকলে প্রেশার ওষুধ দিয়ে নিয়ন্ত্রণে আনতে হবে, তার লাইফস্টাইল মডিফাই করতে হবে, অনেক রাতে ঘুমাতে সেই অনেক রাতের ঘুমটাকে আগায় আনতে হবে, দেরি করে ঘুম থেকে উঠতে সেটাকে ঠিক জায়গায় আনতে হবে, তার যে খাওয়া দাওয়া সবকিছুর নিয়ন্ত্রণ যখন নিয়ে আসবো তখন আমরা আশা করতে পারি ভবিষ্যতে আর সেকেন্ড কোনো অ্যাটাক হবে না, এবং যতটুকু আছে সেটা থেকে আস্তে আস্তে ইম্প্রুভ করে তার লাইফটাকে সে মোটামুটি চালিয়ে যেতে পারবে, সেই দিকে খেয়াল দেওয়াটা হচ্ছে আমাদের আসলে পরবর্তী কাজ।
আচ্ছা ডাক্তার মোহাম্মদ তাইফুর রহমান, একজন রোগীর কি একাধিক বার স্ট্রোক হতে পারে?
ধন্যবাদ, এটা খুব দুঃখজনক যে আমরা দেখেছি যে অনেক রোগী মানে প্রথমে হলো কিছুদিন সে ওষুধ কন্টিনিউ করলো, রক্তটা পাতলা রাখার ওষুধ খেতে হয় অনেক দিন সারা জীবন। আর যেমন ধরেন আরেকটা জিনিস আমার বলা হয়নি যে অনেক সময় দেখা যায় যে আমাদের ঘাড়ের যে রক্তনালীগুলো আছে ক্যারোটিড আর্টারিস বলে, এখানে কারো কারো রক্ত জমান দিকে ক্যারোটিড আর্টারিটা চিকন হয়ে থাকে এবং সেখান থেকে রিপিটেডলি রক্ত জমান দিকে ব্রেনে উঠে, যতবার উঠে ততবার ছোট ছোট একটা একটা স্ট্রোক হতে থাকে। এবং আমরা অনেকের সিটি স্ক্যান ব্রেনে সিটি স্ক্যান করার পরে দেখি যে ওখানে বলা হচ্ছে যে মাল্টিপল ফোকায় পাওয়া গেছে অনেকগুলো ফোকাই মানে অনেকবার এখানে ছোট ছোট জায়গা ব্লক করেছে, অনেকবার ছোট ছোট স্ট্রোক হয়ে গেছে, বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে এটা আমরা দেখি। এটা অনেকবার হতে পারে, ধরেন এতগুলো রক্ত নালী শাখা পশাখা, কোনো একবার একটা ছোট নালী হলো, কোনো একবার বড় নালীতে, কোনো এক সময় ডান পাশে হলো, কোনো এক সময় বাম পাশে হলো, এটা হতে পারে, অনেকবার হতে পারে। এবং যার দুঃখজনক হচ্ছে যার একবার হয় তার কিন্তু বারে বারে হওয়ার প্রবণতা বেড়ে যায়। সুতরাং এটা খুব ট্রিকলি মেনটেন করতে হয় এবং খুব খুব ভালোভাবে সেটাকে মানে এটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আমার সবকিছুই আমার লাইফস্টাইলটাকেও সময় মতো পরিচালিত করতে হবে, কারণ এটা বারে বারে হতে পারে। এবং সেটাতে আমি আমার মৃত্যুর চেয়ে বড় কথা হচ্ছে আমি একদম ক্রিপল হয়ে যেতে পারি, রেড বাউন্ড হয়ে যেতে পারি। অনেককে দেখা গেছে যে শেষ সময়টা সে বিস্তার থেকে উঠতে পারে না, তার জীবনটা শেষ হয়, মানে সে দুঃখজনক। সেই জীবন থেকে বাঁচতে হলে আমাদেরকে কিন্তু এই দিকে সূক্ষ্ম মানে নজর দিতেই হবে, এছাড়া কোনো বিকল্প নেই।
জনাব ডক্টর মোহাম্মদ তাইফুর রহমান, ব্রেন স্ট্রোক নিয়ে আলোচনার দ্বিতীয় পর্বেও রেডিও তেহরানকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আর শ্রোতা বন্ধুরা, স্ট্রোকের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অনেক ক্ষেত্রে কোনো রকম উপসর্গ টের পাওয়া যায় না। স্ট্রোক হলে অনেক সময় পক্ষাঘাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আসুন আমরা স্ট্রোকের ব্যাপারে সতর্ক থাকি। আগামী বুধবারও একই সময়ে স্ট্রোকের তৃতীয় পর্বের আলোচনা করবেন এই বিশেষজ্ঞ চিকিৎসক, তখনও আমাদের সাথে থাকবেন বলে আশা করছি। স্বাস্থ্য কথার আজকের আসর এরই সাথে গুটিয়ে নিচ্ছি, সবাই ভালো ও সুস্থ থাকুন।
এখন রয়েছে কথাবার্তা।
কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 5 জানুয়ারি বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, ছাত্রলীগকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে বললেন প্রধানমন্ত্রী ইত্তেফাক। প্রথম আলোর শিরোনাম, আনোয়ারায় 2 সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, যুবক নিহত। ঐতিহাসিক জয়ে বিশ্ব মিডিয়ায় বাংলাদেশের প্রশংসা, যুগান্তর। কালের কণ্ঠের শিরোনাম, কক্সবাজারে ধর্ষণ, বিভিন্ন সংস্থার ভিন্ন ভিন্ন বক্তব্য বিবৃতি কাম্য নয় বলেছে হাইকোর্ট। খালেদা জিয়ার কিছু হলে সরকারের সবাইকে হত্যার আসামি করা হবে বললেন ফখরুল মানব জমিন। ভারতের শিরোনাম, পাঞ্জাবে যানজটে 20 মিনিট আটকে নরেন্দ্র মোদি, ফিরে বললেন বেঁচে ফিরেছি এই অনেক, আনন্দবাজার পত্রিকা। দিল্লিতে আজ আক্রান্ত 10,000, সরকার বলছে তৃতীয় ঢেউ এসে গেছে। আজকাল করোনা উদ্বেগে উত্তরপ্রদেশে সমস্ত জনসভা বাতিল কংগ্রেসের, স্থগিত যোগীর নয়ডার অনুষ্ঠানও। সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। খালেদা জিয়ার কিছু হলে সরকারের সবাইকে হত্যার আসামি করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মির্জা ফখরুল। দৈনিক মানব জমিনের শিরোনামের খবরে লেখা হয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চায়। রাজনৈতিক প্রতিহিংসা থেকে তাকে হত্যার ষড়যন্ত্র করছে সরকার। খালেদা জিয়ার কিছু হলে সবাইকে হত্যার আসামি করে বিচার করা হবে। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি। 2014 সালের 5 জানুয়ারির নির্বাচনকে গণতন্ত্র হত্যা দিবস উল্লেখ করে দিনটি উপলক্ষে রাজধানী সহ সারাদেশের জেলা শহরে আজ এ মানববন্ধন কর্মসূচি পালন করছে বিএনপি। বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত বিএনপির এ মানববন্ধন রূপ নেয় সমাবেশে। ছাত্রলীগকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে বললেন প্রধানমন্ত্রী। ইত্তেফাক সহ বেশ কয়েকটি দৈনিকের এ খবরে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগকে কোনোভাবেই বিভ্রান্তির পথে না গিয়ে পাঠে মনোনিবেশ করার আহ্বান জানিয়ে বলেছেন, তোমাদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে তাল মেলাতে দক্ষ জনশক্তি হিসেবে এখন থেকেই নিজেদের গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী বলেন, আজকে আমরা উন্নয়নশীল দেশ, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করেই আমাদের এগিয়ে যেতে হবে। আজ বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মোহাম্মদ সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজান সহ 44 জন ছাত্রকে শাস্তির আওতায় আনা হয়েছে। এর মধ্যে সেজান সহ 4 জনকে আজীবন বহিষ্কার করা হয়েছে। নতুন বছরে প্রতিদিনই করোনায় শনাক্তের হার বাড়ছে, প্রথম আলোর এ শিরোনামের খবরে লেখা হয়েছে। সংক্রমণ বাড়ছে, একদিনে শনাক্ত 892, এ সময় মৃত্যু হয়েছে 3 জনের। এর চেয়ে বেশি রোগী একদিনে শনাক্ত হয়েছিল সর্বশেষ 29 সেপ্টেম্বর। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আনোয়ারায় 2 সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, যুবক নিহত। প্রথম আলো সহ বেশ কয়েকটি দৈনিকের এ খবরে লেখা হয়েছে, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাত্রি ইউনিয়ন পরিষদ নির্বাচনে 2 সদস্য প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আজ দুপুরে ইউনিয়নের একটি কেন্দ্রের পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নির্বাচন সম্পর্কিত খবরে যুগান্তর লিখেছে, ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিয়ন নির্বাচনের আগের রাতে টাকা বিতরণকালে হাতে নাতে ধরা পড়েছেন এক চেয়ারম্যান প্রার্থীর ভাই। অপর এক খবরে বলা হয়েছে, সিলেটের জকিগঞ্জ উপজেলার নির্বাচন অফিসার সালমান সাকিব ও রিটার্নিং অফিসার আরিফুল হককে সিল মারা ব্যালট পেপার ও সিল সহ আটক করেছে পুলিশ ও জেলা প্রশাসন। কক্সবাজারে ধর্ষণ, বিভিন্ন সংস্থার ভিন্ন ভিন্ন বক্তব্য বিবৃতি কাম্য নয় বলেছে হাইকোর্ট। কালের কণ্ঠের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থার ভিন্ন ভিন্ন বিবৃতি বা বক্তব্য কাম্য নয় বলে মন্তব্য করেছে হাইকোর্ট। কক্সবাজারে পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় বিচারিক অনুসন্ধানের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিকালে গতকাল এ মন্তব্য করেন বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ। এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক আনন্দবাজার পত্রিকার খবরে লেখা হয়েছে, পাঞ্জাবে যানজটে 20 মিনিট আটকে থাকলেন মোদি, ফিরে বললেন বেঁচে ফিরেছি এই অনেক। এ খবরে লেখা হয়েছে, যানজটের জেরে গন্তব্যই পৌঁছতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাঞ্জাবে একটি কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার সময় যাত্রাপথে একটি সেতুতে 15-20 মিনিট আটকে ছিল প্রধানমন্ত্রীর কনভয়। তারপর সেখান থেকে কনভয় ঘুরিয়ে বিমানবন্দরে ফিরে আসতে হল মোদিকে। সংবাদ সংস্থা সূত্রের খবরে বলা হয়েছে, মোদির যাত্রাপথে পথ অবরোধ করেছিলেন একদল বিক্ষোভকারী, কিন্তু ওই বিক্ষোভের কারণ প্রধানমন্ত্রী নন বলেই জানা গেছে। ওই ঘটনার পর বিমানবন্দরে ফিরে আধিকারিকদের উদ্দেশ্যে মোদি বললেন, বেঁচে ফিরতে পেরেছি এই অনেক। দিল্লিতে আজ আক্রান্ত 10,000, সরকার বলছে তৃতীয় ঢেউ এসে গেছে। আজকালের শিরোনামের খবরে বলা হয়েছে, আগের দিনের থেকে রোজই লাফিয়ে বাড়ছে সংক্রমণ কয়েক গুণ, দিল্লিতে আজ নতুন করে কোভিড আক্রান্ত প্রায় 10,000। এ তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। তিনি এও বললেন, আজ দিল্লিতে সংক্রমণের হার 10-এর গণ্ডি ছাড়িয়ে যাবে, অর্থাৎ প্রতি 100 জনে 10 জনের বেশি কোভিড আক্রান্ত। জৈনের হুঁশিয়ারি, গোটা দেশে তৃতীয় ঢেউ এসে গেছে আর দিল্লিতে এটা পঞ্চম ঢেউ। অন্যদিকে সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, শুরু হয়ে গেছে তৃতীয় ঢেউয়ের দাপট, দেশ জুড়ে হুড়মুড় করে বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা, উত্তরপ্রদেশেও বাড়ছে মহামারীর উদ্বেগ, এর ফলে উত্তরপ্রদেশে সমস্ত জনসভা বাতিল করেছে কংগ্রেস, স্থগিত করা হয়েছে যোগীর নয়ডার অনুষ্ঠানও। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
প্রান্তিক আয়োজনের কোন রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি নাসির মাহমুদ।
গত আসরে আমরা সূরা ফাতহের 16 নম্বর পর্যন্ত আয়াতের আলোচনা শেষ করেছি, কাজেই আজ আমরা এই সূরার 17 থেকে 21 নম্বর পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসির উপস্থাপন করব। প্রথমেই 16 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
على الأعمى حرج ولا على الأعرج حرج ولا على المريض حرج ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار ومن يتول يعذبه عذابا أليما
অন্ধের জন্য, খোঁড়ার জন্য ও রোগীর জন্য যুদ্ধে না গেলেও কোনো অপরাধ নেই। আর যে কেউ আল্লাহ ও তার রসুলের আনুগত্য করবে, আল্লাহ তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার গাছপালার তলদেশে নদীমালা প্রবাহিত। কিন্তু যে ব্যক্তি পৃষ্ঠ প্রদর্শন করবে, তিনি তাকে বেদনাদায়ক শাস্তি দেবেন।
আগের আয়াতগুলোতে জিহাদে গমনে অনিচ্ছুক ব্যক্তিদের ভর্ৎসনা করা হয়েছে, তবে তাদের মধ্যে এমন কিছু মানুষ ছিল যারা ছিল প্রতিবন্ধী ও অসুস্থ। তাদের পক্ষে জিহাদে যাওয়া সম্ভব ছিল না। তাদের কেউ কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নিজেদের অক্ষমতা বর্ণনা করার পর এই আয়াত নাজিল হয়। এখানে আল্লাহ বলছেন, যারা সম্পূর্ণ সুস্থ থাকার পরও যুদ্ধে যায়নি তাদের সঙ্গে অসুস্থ ও প্রতিবন্ধী মানুষদের পার্থক্য রয়েছে। অসুস্থদের জিহাদে যাওয়ার দায়িত্ব থেকে মুক্তি দেয়া হয়েছে। পবিত্র কোরআনের অন্যত্র বলা হয়েছে, আল্লাহ কাউকে তার সাধ্যের অতিরিক্ত চাপিয়ে দেন না।
এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, এক, অসুস্থ ও প্রতিবন্ধীদের প্রতি আল্লাহ তাআলা বিশেষ অনুগ্রহ করেছেন এবং তাদেরকে কিছু কিছু বাধ্যতামূলক ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব পালন থেকে অব্যাহতি দিয়েছেন। যারা দেশের জন্য আইন প্রণয়ন করেন তাদেরও উচিত এখান থেকে শিক্ষা গ্রহণ করা। দুই, যে কোনো বিষয়ে আল্লাহ ও তাঁর রাসূলের নির্দেশের সামনে পরিপূর্ণ আত্মসমর্পণ করতে হবে।
এবারে সূরা ফাতহের 18 ও 19 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইযু ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনযালাস সাকিনাতা আলাইহিম ওয়া আতাবাহুম ফাতহান করিবা
ومغانم كثيرة يأخذونها وكان الله عزيزا حكيما
নিঃসন্দেহে আল্লাহ মুমিনগণের উপর সন্তুষ্ট হয়েছেন যখন তারা হুদাইবিয়ায় গাছের নিচে আপনার কাছে বায়াত গ্রহণ করেছিল, অতঃপর তাদের অন্তরে ঈমান ও সততা সম্পর্কে যা ছিল তা তিনি জেনে নিয়েছেন, ফলে তিনি তাদের উপর প্রশান্তি নাজিল করলেন এবং তাদেরকে খাইবারের আসন্ন বিজয়ে পুরস্কৃত করলেন, আর পুরস্কৃত করলেন বিপুল পরিমাণ গনিমতের মাল দিয়ে যা তারা খাইবারে হস্তগত করবে, আর আল্লাহ হলেন মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়।
গত দুই আসরে আমরা বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের একটি দল উমরা করার উদ্দেশ্যে মদিনা থেকে মক্কায় যান। মক্কার কাছাকাছি পৌঁছে আল্লাহর রাসূল তার একজন সাহাবীকে মক্কার কাফির অধিপতিদের এই বার্তা দিয়ে পাঠান যে তারা যুদ্ধ করতে আসেননি, বরং উমরা পালন করেই মদিনায় ফিরে যাবেন। কিন্তু কাফির নেতারা রাসূলের ওই সাহাবীকে বন্দী করে। এদিকে হুদাইবিয়ায় মুসলমানদের কাছে গুজব পৌঁছে যায় যে ওই সাহাবীকে হত্যা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের নিচে সবাইকে একত্রিত করেন এবং তাদের কাছ থেকে এই বায়াত গ্রহণ করেন যে তারা কাফিরদের বিরুদ্ধে যুদ্ধে পিছপা হবেন না এবং কেউ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাবেন না। মুসলমানদের এই বায়াতের খবর কাফিরদের কাছে পৌঁছার পর তারা আতঙ্কিত হয়ে পড়ে এবং রাসূলের প্রতিনিধিকে মুক্ত করে দেয়। হুদাইবিয়ায় কাফিরদের সঙ্গে মুসলমানদের এক সন্ধি চুক্তির মাধ্যমে পরবর্তী বছরগুলোতে মুসলমানদের উমরা করার পথ মুক্ত হয়, আর এর জের ধরে পরবর্তীতে খাইবার বিজয় হয় এবং মুসলমানরা বিপুল পরিমাণ গনিমতের মাল হস্তগত করেন।
এই দুই আয়াতের শিক্ষণীয় বিষয়গুলো হলো: এক, নামাজ ও রোজার মতো কিছু দিনী দায়িত্ব পালনের মধ্যে ঈমান সীমাবদ্ধ নয়, বরং সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের দায়িত্ব পালনে ধর্মীয় নেতাদের সমর্থন ও সহযোগিতা করাও ঈমানের অবিচ্ছেদ্য অঙ্গ। দুই, আল্লাহর সন্তুষ্টি অর্জন একটি আত্মিক বিষয় হলেও গনিমতের মালসহ অন্যান্য দুনিয়াবী স্বার্থ হাসিলের সঙ্গে এটির কোনো সাংঘর্ষিক অবস্থান নেই।
এবারে এই সুরার ২০ ও ২১ নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা শোনা যায়।
ওয়াদাকুমুল্লাহু মাগানিম কাসীরাতান তাখুযুনাহা ফাআজ্জালা লাকুম হাযিহি ওয়া কাফা আইদিয়ান নাসি আনকুম ওয়ালিতাকুনা আয়াতান লিল মুমিনিনা ওয়া ইয়াহদিয়াকুম সিরাতাম مستقيما وأخرى لم تقدروا عليها قد أحاط الله بها وكان الله على كل شيء قديرا
الله তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন গনিমতের বিপুল সম্পদের, যার অধিকারী তোমরা হবে, অতঃপর তিনি এটা তোমাদের জন্য ত্বরান্বিত করেছেন, আর তিনি তোমাদের থেকে মানুষের হাত নিবারিত করেছেন যেন এটা হয় মুমিনদের জন্য এক নিদর্শন, আর তিনি তোমাদেরকে পরিচালিত করেন সরল পথে এবং আরো সম্পদ যা এখনো তোমরা অধিকারভুক্ত করতে পারোনি কিন্তু তা আল্লাহর আয়ত্তে আছে, আর আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান।
আগের আয়াতগুলোর ধারাবাহিকতায় এই দুই আয়াতে বলা হচ্ছে মুমিনদের প্রতি আল্লাহর দয়া হুদাইবিয়ার সন্ধি কিংবা খাইবার বিজয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং মুসলমানরা ভবিষ্যতে এমন আরো অনেক বিজয় অর্জন করবে যেগুলোতে বিজয়ের কথা তারা কল্পনাও করতে পারেনি, কারণ আল্লাহ তাআলা মুমিনদের অন্তরে প্রশান্তি দানের পাশাপাশি কাফিরদের অন্তরে ভয় ও আতঙ্ক ঢুকিয়ে দেন যাতে তারা আগ্রাসন ও সীমা লঙ্ঘন বন্ধ করতে বাধ্য হয়। স্বাভাবিকভাবেই আল্লাহর এই সাহায্য মুমিনদের ঈমান শক্তিশালী করে, রাসূলের প্রতি তাদের ঈমান মজবুত হয় এবং সত্য পথে অটল থাকতে তাদের সহায়তা করে।
এই দুই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হলো: এক, যুদ্ধের ময়দানে শত্রুপক্ষের কাছ থেকে অর্জিত সম্পদ ও গনিমতের মাল গ্রহণ করা বৈধ এবং যুদ্ধের এই আইনকে আল্লাহ বৈধতা দিয়েছেন। দুই, আল্লাহ আমাদেরকে এই প্রতিশ্রুতি দিয়েছেন যে আমরা যদি তার দিনকে সাহায্য করি তাহলে তিনি পার্থিব জীবনেই আমাদের বৈষয়িক স্বার্থ সমুন্নত রাখবেন। তো শ্রোতাবন্ধুরা, এর সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন।
আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও আগামী আসরে।
صلي على محمد وآل محمد.
এবার শিরোনাম সহ হাতে থাকা সংক্ষিপ্ত সংবাদ। উত্তর কোরিয়া তার পূর্ব উপকূল থেকে একটি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছেন দক্ষিণ কোরিয়া ও দাবি করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার ইংরেজি নববর্ষের ভাষণে অস্থিতিশীল আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবেলায় নিজ দেশের সামরিক সক্ষমতা শক্তিশালী করার যে প্রত্যয় ব্যক্ত করেছিলেন তার অংশ হিসেবে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নাইট উপাধি কেড়ে নেওয়ার জন্য রানী এলিজাবেথের কাছে প্রায় 6,00,000 মানুষ আবেদন জানিয়েছেন। গত সপ্তাহে রানী এলিজাবেথ সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে এই উপাধিতে ভূষিত করেন। এর বিরোধিতা করে এবং নাইট উপাধি কেড়ে নেওয়ার দাবি জানিয়ে যেসব মানুষ আবেদনে সই করেছেন তারা বলছেন 2003 সালে ইরাকে যে মিথ্যা তথ্যের ভিত্তিতে সামরিক আগ্রাসন চালানো হয় তার জন্য টনি ব্লেয়ারের বিচার হওয়া উচিত। মার্কিন নিষেধাজ্ঞা পরমাণু সমঝোতা পুনর্বহালের পথে বাধা বলছে রাশিয়া। ইরানি ঋণ পরিশোধের উপায় খুঁজছে দক্ষিণ কোরিয়া। জেনারেল কাসিম সুলেমানির ঘাতকরা কেউ নিরাপদ থাকবে না, কুস ফোর্সের কমান্ডার ইসমাইল কানির ঘোষণা। বেগম খালেদা জিয়ার কেছল সরকারের সবাইকে হত্যার আসামি করা হবে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের হুঁশিয়ারি। এবং পাঞ্জাবে সড়ক অবরোধের জেরে নির্ধারিত কর্মসূচি বাতিল করলেন নরেন্দ্র মোদি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে নিরাপত্তা ব্যবস্থার বড় ত্রুটি। শ্রোতাবন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকবেন এই কামনা করে এবং আজই আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খুদা হাফেজ। Thank you.